দানিয়েলের বই সংখ্যা ১০৪।
ভবিষ্যৎবাণীর বিধান উন্মোচন, শেষ সময়ে অনুসন্ধানমূলক ও কার্যকরী বিচারকে বোঝা।
আমরা সেই ভবিষ্যৎবাণীমূলক নিয়ম স্থাপন করছি যা যিহুদা গোত্রের সিংহ তার দানিয়েল একারের শেষ ৬টি পদের মোহর খুলে দেওয়ার কাজে ১৯৮৯ সালে শেষকালের সময়ে চিহ্নিত করেছিলেন, যখন রোনাল্ড রেগান ও রোমের পোপের মধ্যে গোপন জোটের দ্বারা সোভিয়েট ইউনিয়নকে ঝেঁটিয়ে সরিয়ে দেওয়া হয়েছিল। আমরা দেখিয়েছি যে রোমের ত্রিবিধ প্রয়োগ এবং বাবিলনের পতন প্রকাশিত বাক্য ১৭ অধ্যায়ে যে নারী এবং যে পশুর উপর সে আরোহণ করে ও যার উপর সে রাজত্ব করে তাদেরকে শনাক্ত করে।
১৭ ও ১৮ অধ্যায়ে নারী ও পশুর চিত্রায়ণ আধুনিক বাবিলনের ওপর ঈশ্বর যে ক্রমিক বিচার আনবেন তা চিহ্নিত করে, যা শীঘ্র আগত রবিবারের আইন থেকে শুরু হয়ে মিখায়েল দাঁড়িয়ে উঠবেন এবং মানুষের অনুগ্রহকাল সমাপ্ত হবে তা পর্যন্ত স্থায়ী থাকবে। ওই সময়কাল ঈশ্বরের নির্বাহী বিচারের প্রথম অংশকে নির্দেশ করে, যা তার দয়ার সঙ্গে মিশ্রিত অবস্থায় সম্পন্ন হয়। পরবর্তীতে শেষ ৭টি মহামারীর সময়ে তার বিচারের সঙ্গে কোনো দয়া মিশ্রিত থাকে না। এই দুই ধাপের ইঙ্গিত তদন্তমূলক বিচারেও পাওয়া যায়, যা ২২ অক্টোবর ১৮৪৪-এ শুরু হয়েছিল। তদন্তমূলক বিচার মৃতদের তদন্ত ও বিচার দিয়ে শুরু হয়েছিল এবং ১১ সেপ্টেম্বর ২০০১-এ জীবিতদের ওপর তদন্তমূলক বিচার শুরু হয়েছিল।
জীবিতদের বিচারও দুটি সময় পর্বে বিভক্ত। প্রথমটি শুরু হয় ১১ সেপ্টেম্বর ২০০১-এ ১,৪৪,০০০-এর মধ্যে অন্তর্ভুক্ত হওয়ার প্রার্থীদের ওপর তদন্ত ও বিচার দিয়ে, কারণ বিচার শুরু হয় ঈশ্বরের গৃহ থেকে। মৃতদের তদন্তমূলক বিচার কেবল তাদেরই ওপর সম্পন্ন হয়েছিল যাদের নাম তাদের জীবনের কোনো এক সময়ে জীবন পুস্তকে লিপিবদ্ধ ছিল। লিখিত ও নিবন্ধিত সেই মৃতদের নাম এরপর পাপ পুস্তকের সঙ্গে মিলিয়ে দেখা হয়েছিল। যদি তাদের স্বীকার না করা পাপ থাকত, তবে তাদের নাম জীবন পুস্তক থেকে মুছে ফেলা হতো। জীবিতদের তদন্তমূলক বিচার সম্পর্কে নির্দিষ্ট করে বলা হয়েছে যে তা ঈশ্বরের গৃহ থেকে শুরু হয়, কিন্তু মৃতদের তদন্তমূলক বিচারের ক্ষেত্রে এমন কোনো নির্দিষ্টকরণের প্রয়োজন ছিল না।
জীবিতদের তদন্তমূলক বিচারে ঈশ্বরের বাক্য স্পষ্টভাবে দেখিয়েছে যে ১,৪৪,০০০-এর সিলমোহরের সময় সেই বিচার জিরুসালেমে অর্থাৎ ঈশ্বরের মণ্ডলীতে শুরু হয়েছিল। এই সত্যের একটি দ্বিতীয় প্রত্যক্ষ সাক্ষ্য বাইবেল প্রদান করে,
কারণ ঈশ্বরের গৃহ থেকেই বিচার আরম্ভ হওয়ার সময় এসে গেছে। আর যদি তা প্রথমে আমাদের মধ্যেই আরম্ভ হয়, তবে যারা ঈশ্বরের সুসমাচারের প্রতি আনুগত্য করে না তাদের শেষ পরিণতি কি হবে? এক পিতর চার সন্তান পাশ।
জীবিতদের বিচার ঈশ্বরের গৃহ জেরুজালেমে শুরু হয় এবং সেই বিচারের শুরু হওয়ার একটি নির্দিষ্ট সময় আছে। লেখকের দোয়াত জেরুজালেমের মধ্য দিয়ে গিয়ে গির্জায় এবং দেশেও সংঘটিত ঘৃণ্য কাজগুলোর জন্য যারা দীর্ঘশ্বাস ফেলে ও ক্রন্দন করে সেই নারী পুরুষদের উপর একটি চিহ্ন বসায়। তখনই জীবিতদের বিচার জেরুজালেমে শুরু হয়।
সুসমাচার মানে না এমন শ্রেণীটিকে প্রকাশিত বাক্যের সপ্তম অধ্যায়ে ১,৪৪,০০০-এর বিপরীতে চিহ্নিত করা হয়েছে। সেখানে যোহন তাদেরকে বৃহৎ জনসমুদ্র বলে পরিচয় দেন। বৃহৎ জনসমুদ্র জীবিতদের বিচার পর্বে বিচারাধীন এমন এক শ্রেণী জীবিত আত্মার প্রতিনিধিত্ব করে যারা ঈশ্বরের আইন সম্পূর্ণভাবে মানেনি, কারণ তারা পোপের সূর্য দিবসে উপাসনা করে এসেছে। যুক্তরাষ্ট্রে শীঘ্রই আসন্ন রবিবার আইন কার্যকর হলে ইজেকিয়েলের ৯ম অধ্যায়ে বর্ণিত লেখকের দোয়াত হাতে থাকা স্বর্গদূতের দ্বারা যাদের মোহর লাগানো হয়েছে, যা প্রকাশিত বাক্যের সপ্তম অধ্যায়ের মোহরকরণও বটে, তারা এক নিশান হিসেবে উচ্চে উত্তোলিত হবে। তখন যারা বর্তমানে সুসমাচার মানছে না তাদেরকে সপ্তম দিনের সাবাথের প্রতি দায়বদ্ধ করা হবে। কিন্তু অতীত প্রজন্মের খ্রিস্টানরা রবিবার পালন করতেন এই ধারণায় যে এর মাধ্যমে তারা বাইবেলীয় বিশ্রাম দিন পালন করছেন, এবং এখন প্রতিটি গির্জাতেই রোমান ক্যাথলিক সম্প্রদায়ও এর ব্যতিক্রম নয়। সত্যিকার খ্রিস্টান রয়েছেন যারা আন্তরিকভাবে বিশ্বাস করেন যে রবিবারই ঈশ্বর নিযুক্ত বিশ্রাম দিন। ঈশ্বর তাদের উদ্দেশ্যের আন্তরিকতা এবং তার সামনে তাদের সততা গ্রহণ করেন। কিন্তু যখন রবিবার পালনের বিষয়টি আইন দ্বারা বাধ্যতামূলক করা হবে এবং সত্যিকারের বিশ্রাম দিন পালনের কর্তব্য সম্পর্কে বিশ্ব আলোকিত হবে, তখন যে কেউ রোমের চেয়ে উচ্চতর কোনো কর্তৃত্ব নেই এমন এক বিধান মানার জন্য ঈশ্বরের আদেশ লঙ্ঘন করবে সে তাতে ঈশ্বরের ঊর্ধ্বে পোপতন্ত্রকে সম্মান দেবে। সে রোমকে এবং রোম কর্তৃক বিধিবদ্ধ সেই প্রতিষ্ঠানকে বলবৎ করে এমন ক্ষমতাকেও শ্রদ্ধা জানাচ্ছে। সে পশু ও তার প্রতিমাকে উপাসনা করছে। তখন যখন মানুষ সেই প্রতিষ্ঠানটি প্রত্যাখ্যান করে, যেটিকে ঈশ্বর তার কর্তৃত্বের চিহ্ন বলে ঘোষণা করেছেন, এবং তার পরিবর্তে রোম যা তার প্রাধান্যের নিদর্শন হিসেবে বেছে নিয়েছে তাকে সম্মান দেয়, তখন তারা রোমের প্রতি আনুগত্যের চিহ্ন, পশুর চিহ্ন গ্রহণ করবে। এবং যখন বিষয়টি এভাবে স্পষ্টভাবে লোকদের সামনে উপস্থাপিত হবে এবং তাদের ঈশ্বরের আদেশসমূহ ও মানুষের আদেশসমূহের মধ্যে থেকে বেছে নিতে আনা হবে, তখনই অবাধ্যতায় অব্যাহত যারা থাকবে তারা পশুর চিহ্ন গ্রহণ করবে। দ্য গ্রেট কন্ট্রোভার্সি, চরিয়ন সালিশ।
যারা মোহরপ্রাপ্ত তাদের পতাকা হল তিনি, যিনি সুসমাচার মানে না এমনদের আনুগত্যে আহ্বান করেন।
সেই দিনে ঈশাইয়ের মূল থাকবে, যে জাতিদের জন্য এক পতাকা হিসাবে দাঁড়াবে তার প্রতি অজাতীয়রা সন্ধান করবে এবং তার বিশ্রামস্থান মহিমাময় হবে। আর সেই দিনে এমন হবে যে প্রভু আবার দ্বিতীয়বার তার হাত বাড়াবেন তার জাতির যে অবশিষ্টাংশ থাকবে তাদের ফিরিয়ে আনতে, আশুর, মিশর, পাথরস, কুশ, ইলাম, সিনার, হামাত এবং সমুদ্রের দ্বীপসমূহ থেকে। আর তিনি জাতিদের জন্য এক পতাকা উত্তোলন করবেন, ইসরায়েলের বিতাড়িতদের সমবেত করবেন এবং যিহুদার ছিন্ন ভিন্নদের পৃথিবীর চার প্রান্ত থেকে একত্র করবেন। ঈশাইয়া 11:9-12।
যারা বর্তমানে সুসমাচারের প্রতি অনুগত নয় তাদের জীবিত থাকাকালেই বিচারের আওতায় আনা হয়, কিন্তু তাদের বিচার অবশ্যই জীবিত 144,000-এর ওপর হওয়া অনুসন্ধানমূলক বিচারের পরেই হতে হবে, কারণ সি ঘর আগত রবিবার আইনের সংকটকালে তারা কেবল ঈশ্বরের শীলপ্রাপ্ত পুরুষ ও নারীদের দেখে সতর্ক হতে পারবে।
পবিত্র আত্মার কার্য হল জগৎকে পাপ, ধার্মিকতা এবং বিচার সম্বন্ধে প্রত্যয়িত করা। জগৎকে কেবল তখনই সতর্ক করা যেতে পারে যখন তারা দেখে যে যারা সত্যের বিশ্বাস করে তারা সত্যের দ্বারা পবিত্রীকৃত, উচ্চ ও পবিত্র নীতির অনুসারে আচরণ করছে এবং এক উচ্চ মহান অর্থে ঈশ্বরের আজ্ঞা পালনকারীদের সঙ্গে, যারা সেগুলিকে পদতলে দলিত করে তাদের মধ্যে বিভাজন রেখা প্রদর্শন করছে। আত্মার পবিত্রীকরণ তাদের মধ্যে পার্থক্যকে চিহ্নিত করে যারা ঈশ্বরের সিল বহন করে এবং যারা এক ভ্রান্ত বিশ্রাম দিবস পালন করে। যখন পরীক্ষা আসবে তখন স্পষ্টরূপে দেখানো হবে যে পশুর ছাপ কি, তা হল রবিবার পালন। যারা সত্য শোনার পরও এই দিনটিকে পবিত্র বলে গণ্য করতে থাকে তারা সেই পাপ পুরুষের স্বাক্ষর বহন করে যে কাল ও ব্যবস্থা পরিবর্তন করতে চিন্তা করেছিল। বাইবল ট্রেনিং স্কুল, December 1, 1903।
কার্যনির্বাহী বিচার, যেখানে তৃতীয় এলিয়াহর কাজ সম্পন্ন হয়, তা শীঘ্র আসন্ন রবিবারের আইনে শুরু হয়। এটি দুটি সময় পর্ব। প্রথম পর্বে ঈশ্বরের বিচার করুণার সাথে মিশ্রিত থাকে তাদের জন্য যারা এখন সুসমাচার মান্য করে না, এবং এরপর করুণা ছাড়াই ঢেলে দেওয়া শেষের সাতটি মহামারী আসে।
কৃপাকাল আর বেশি দিন স্থায়ী হবে না। এখন ঈশ্বর পৃথিবী থেকে তার রোধকারী হাত ফিরিয়ে নিচ্ছেন। দীর্ঘদিন ধরে তিনি তার পবিত্র আত্মার মাধ্যমে নারী পুরুষদের উদ্দেশ্যে কথা বলেছেন, কিন্তু তারা সেই আহ্বানে কর্ণপাত করেনি। এখন তিনি তার লোকদের সঙ্গে এবং পৃথিবীর সঙ্গে তার বিচারসমূহের মাধ্যমে কথা বলছেন। এই বিচারসমূহের সময়টি তাদের জন্য করুণার সময়, যাদের এখনও সত্য কী তা জানতে সুযোগ হয়নি। মমতাভরে প্রভু তাদের দিকে তাকাবেন। তার করুণাময় হৃদয় স্পর্শিত হয়েছে, রক্ষা করতে তার হাত এখনও প্রসারিত রয়েছে। এই শেষ দিনগুলোতে যারা প্রথমবারের মতো সত্য শুনবে এমন বিপুল সংখ্যক মানুষকে নিরাপত্তার আশ্রয়ে অন্তর্ভুক্ত করা হবে। রিভিউ অ্যান্ড হেরাল্ড, 22 নভেম্বর 1906।
যারা সুসমাচার মানে না তারা সেই অন্য ভেড়া যাদের ডাকবার প্রতিশ্রুতি যিশু দিয়েছিলেন, এবং তিনি ডাকলে তারা তার কণ্ঠস্বর শুনবে।
আরও অন্য ভেড়া আমার আছে যারা এই খোঁয়াড়ের নয়, আমাকে তাদেরও আনতে হবে এবং তারা আমার কণ্ঠস্বর শুনবে এবং হবে এক খোঁয়াড় ও এক রাখাল। John 10:3 আমার সাম।
তারা যে স্বর শোনে তা প্রকাশিত বাক্যের 18 অধ্যায়ের দ্বিতীয় স্বর, যা শীঘ্রই আগত রবিবারের আইন আসার সময় প্রচণ্ড স্বরে ঘোষণা করে, যখন মহাবেশ্যার বিচার দ্বিগুণ হয় কারণ সে তার পরীক্ষাকালীন পাপের পেয়ালা পূর্ণ করে ফেলেছে।
ভাববাদী বলেন, আমি স্বর্গ হইতে অপর এক দূতকে নামিয়া আসিতে দেখিলাম, তাহার মহাশক্তি ছিল এবং পৃথিবী তাহার মহিমায় আলোকিত হইল। আর সে প্রবল স্বরে জোরে জোরে চিৎকার করিয়া কহিল, মহান বাবিল পতিত হইয়াছে, পতিত হইয়াছে, এবং ভূতদের বাসস্থান হইয়াছে। প্রকাশিত বাক্য ১৮:২। এই সেই একই বার্তা যা দ্বিতীয় দূতের দ্বারা দেওয়া হইয়াছিল। বাবিল পতিত হইয়াছে কারণ সে আপন ব্যভিচারের ক্রোধরূপ দ্রাক্ষারস সমস্ত জাতিগণকে পান করাইয়াছে। প্রকাশিত বাক্য ১৪:৮। সেই দ্রাক্ষারস কি? তাহার মিথ্যা মতবাদ সমূহ। সে চতুর্থ আজ্ঞার বিশ্রামবারের পরিবর্তে জগৎকে এক মিথ্যা বিশ্রামবার দিয়াছে, এবং শয়তান যে মিথ্যাটি প্রথমে এদেনে হবার নিকট বলিয়াছিল আত্মার স্বাভাবিক অমরত্ব, তাহাও পুনরাবৃত্তি করিয়াছে। আরও অনেক সমজাতীয় ভ্রান্তি সে বহুদূর পর্যন্ত বিস্তার করিয়াছে, মানুষের আজ্ঞাকে মতবাদ বলিয়া শিক্ষা দিতেছে। মথি ১৫:৯।
যখন যীশু তার প্রকাশ্য পরিচর্যা কার্য আরম্ভ করলেন, তখন তিনি মন্দিরকে তার ধর্মদ্রোহী অপবিত্রতা থেকে সূচি করেছিলেন। তার পরিচর্যার শেষ কার্যসমূহের মধ্যে ছিল মন্দিরের দ্বিতীয়বার সূচীকরণ। সুতরাং বিশ্বের সতর্কীকরণের জন্য শেষ কার্যেও মণ্ডলীগুলোর প্রতি দুটি স্বতন্ত্র আহ্বান করা হয়। দ্বিতীয় স্বর্গদূতের বার্তা এই, বাবিলন পতিত হইয়াছে, পতিত হইয়াছে সেই মহানগর, কারণ সে আপন ব্যভিচারের ক্রোধমদ সকল জাতিকে পান করাইয়াছে। প্রকাশিত বাক্য ১৪:৮। এবং তৃতীয় স্বর্গদূতের বার্তার উচ্চধ্বনিতে স্বর্গ হইতে এক বাণী শোনা যায়, যাহা বলিতেছে, হে আমার প্রজাগণ, তোমরা তাহার মধ্য হইতে বাহির হও, যেন তাহার পাপসমূহের সহভাগী না হও, এবং যেন তাহার মহামারীসমূহের অংশী না হও, কারণ তাহার পাপসমূহের স্বর্গ পর্যন্ত পৌঁছিয়াছে, এবং ঈশ্বর তাহার অধর্ম সকল স্মরণ করিয়াছেন। প্রকাশিত বাক্য ১৮:৪-৫। সিলেক্টেড মেসেজেস, বুক ২, ১১৮।
মার্কিন যুক্তরাষ্ট্রে শীঘ্র আগত রবিবারের আইনের সময় আধুনিক বাবিলের ওপর ক্রমোন্নত কার্যকরী বিচার আরম্ভ হয়, এবং যখন এই দুই বিচার পরস্পরের সঙ্গে আংশিকভাবে মিলে যায়, তখন জীবিতদের বিচারের শেষ পর্যায় শুরু হয়। যিনি চুক্তির দূতের পথ প্রস্তুত করেন, সেই তৃতীয় দূতের কাজটি জীবিতদের বিচারের সেই সময়ে সম্পন্ন কাজকে প্রতিনিধিত্ব করে, যা ১৭ সেপ্টেম্বর ২০০১ শুরু হয়েছিল, এবং যা শেষ হবে তখন যখন যারা বর্তমানে সুসমাচার মানে না, তাদের মধ্যে শেষজন প্রকাশিত বাক্য ১৮:১০ দ্বিতীয় কণ্ঠস্বর শোনে এবং বাবিল থেকে বেরিয়ে আসে। সেই কাজটি পথ প্রস্তুতকারী দূতের পরিষেবার শুরুতে ১,৪৪,০০০ মন্দিরের সূচীকরণ ও পরিশোধনকে চিহ্নিত করে, এবং পরে চুক্তির দূতের জন্য পথ প্রস্তুতকারী সেই দূতের পরিষেবা সমাপ্তির সময় বৃহৎ জনসমষ্টির মন্দিরের পরিশোধন ও সূচীকরণকে।
শীঘ্রই আসতে চলা রবিবারের আইন কার্যকর হলে পেন্টেকোস্টে যে ঈশ্বরের শক্তির প্রকাশ ঘটেছিল তার পুনরাবৃত্তি হবে।
আমাদের মধ্যে একজনও কখনো ঈশ্বরের শীল গ্রহণ করবে না যতক্ষণ আমাদের চরিত্রে একটুও দাগ বা কলঙ্ক বিদ্যমান থাকে। আমাদের চরিত্রের ত্রুটিগুলো সংশোধন করা, আত্মার মন্দিরকে সকল অপবিত্রতা থেকে পরিশুদ্ধ করা, এ দায়িত্ব আমাদেরই। তখন শেষের বৃষ্টি আমাদের ওপর নেমে আসবে, যেমন প্রথম বৃষ্টি পেন্টেকোস্টের দিনে শিষ্যদের ওপর নেমে এসেছিল। হে ভাইয়েরা, প্রস্তুতির মহান কাজে তোমরা কি করছ? যারা জগতের সঙ্গে একাত্ম হচ্ছে তারা জাগতিক ছাঁচ গ্রহণ করছে এবং পশুর চিহ্নের জন্য নিজেদের প্রস্তুত করছে। যারা নিজের ওপর নির্ভর করে না, যারা ঈশ্বরের সামনে নিজেকে নম্র করে এবং সত্যের আনুগত্যের মাধ্যমে তাদের আত্মা শুদ্ধ করে, তারাই স্বর্গীয় ছাঁচ গ্রহণ করে এবং তাদের কপালে ঈশ্বরের সিল মোহরের জন্য প্রস্তুত হয়। যখন ফরমান জারি হবে এবং মোহর বসানো হবে, তাদের চরিত্র চিরকাল পবিত্র ও কলঙ্কহীন থাকবে। টেস্টিমনিজ, খণ্ড ৫, ২০১৪-২০১৬।
এখানেই ভবিষ্যৎবাণীমূলক বাণীতে এক ধরনের আপাত অসঙ্গতি দেখে কেউ হোঁচট খেতে পারে, যদিও তেমনটা করার প্রয়োজন নেই। শিষ্যদের সময়ের পেন্টেক্সটে যে বার্তাটি ক্ষমতাপ্রাপ্ত হয়েছিল তা অন্য জাতির কাছে পৌঁছে দেওয়া হয়নি, যারা শিগগির আগত রবিবার আইনের সময় সুষমাচারের প্রতি আনুগত্য দেখাবে না। পেন্টেক্সটে ক্ষমতাপ্রাপ্ত সেই বার্তাটি পৌঁছে দেওয়া হয়েছিল প্রাচীন ইসরায়েলের কাছে। তারা আরও ৩.৫ বছর তাদের চূড়ান্ত অনুগ্রহকালের মধ্যেই ছিল।
তোমার জাতির উপর এবং তোমার পবিত্র নগরের উপর সত্য সপ্তাহ নির্ধারিত হয়েছে, অবাধ্যতার অবসান করতে, পাপের পরিসমাপ্তি করতে, অধর্মের জন্য প্রায়শ্চিত্ত করতে, অনন্ত ধার্মিকতা আনতে, দর্শন ও ভাববাণীকে সিলমোহর করতে এবং পরম পবিত্রকে অভিষেক করতে। দানিয়েল ৯:২-২৪।
পেন্টেক্সটে যে বার্তা শক্তি লাভ করেছিল
খ্রিস্টাব্দ ৩৪ সালে স্তেফান প্রস্তরাঘাতে নিহত না হওয়া পর্যন্ত সুসমাচার মানত না, এমন লোকদের কাছে তা পৌঁছানো হয়নি। সিস্টার হোয়াইট প্রায় এই সত্যটি উল্লেখ করেন।
তখন স্বর্গদূত বললেন, সে এক সপ্তাহ সাত বছর বহুজনের সঙ্গে চুক্তি নিশ্চিত করবে। উদ্ধারকর্তা তার পরিচর্যায় প্রবেশ করার পরবর্তী সাত বছর সুসমাচার বিশেষভাবে ইহুদিদের কাছে প্রচারিত হওয়ার কথা ছিল। প্রথম সাড়ে তিন বছর খ্রিস্ট নিজেই এবং পরে প্রেরিতদের দ্বারা। সপ্তাহের মধ্যভাগে সে বলি ও অর্ঘ্য বন্ধ করবে। দানিয়েল ৯:২-২৭। খ্রিস্টাব্দ ৩১ সালের বসন্তকালে সত্য বলি খ্রিস্ট ক্যালভারিতে উৎসর্গিত হলেন। তখন মন্দিরের পর্দা মাঝখান থেকে ছিঁড়ে দুই ভাগ হয়ে গেল, যা প্রকাশ করল যে বলিদান ব্যবস্থার পবিত্রতা ও তাৎপর্য বিলুপ্ত হয়েছে। পার্থিব বলি ও অর্ঘ্য বন্ধ হওয়ার সময় এসে গিয়েছিল। এক সপ্তাহ সাত বছর খ্রিস্টাব্দ ৩৪-এ শেষ হয়েছিল। তারপর স্তেফানকে প্রস্তরাঘাতে হত্যা করার মাধ্যমে ইহুদিরা সুসমাচার প্রত্যাখ্যানকে চূড়ান্তভাবে সিলমোহর করল। নির্যাতনের ফলে যে শিষ্যরা চারদিকে ছড়িয়ে পড়েছিল তারা সর্বত্র গিয়ে বাক্য প্রচার করল। প্রেরিত ৮:২৪ এবং অল্পকাল পরেই নিপীড়ক শৌল রূপান্তরিত হয়ে পৌল হল, অজাতিদের প্রেরিত। দ্য ডিজায়ার অফ এজেস ২৩৩।
খ্রিস্টের পুনরুত্থানের ৫০ দিন পরে পেন্টেকোস্টে যে বার্তাটি ক্ষমতাপ্রাপ্ত হয়েছিল তা রবিবারের আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, যেখানে সুসমাচার খ্রিস্টের অন্য পালকে বাবিল থেকে বের হতে আহ্বান জানায়। তবু ক্রুশবিদ্ধতার পর সাড়ে তিন বছর পর্যন্ত ইহুদিরা সুসমাচার প্রত্যাখ্যানকে সিলমোহর করেনি, এবং তারপর বার্তাটি গেল অজিহুদিদের কাছে, যারা তখন সুসমাচারের প্রতি আজ্ঞা পালন করত না। ৩৪ খ্রিস্টাব্দে ইহুদিরা সুসমাচারকে প্রত্যাখ্যানের সিলমোহর দিয়েছিল। এই দাবিটি আপাত বিরোধকে আরও প্রকট করে তোলে, কারণ সিস্টার হোয়াইট ভিন্ন কথা বলেন।
যেহেতু সমগ্র আনুষ্ঠানিক ব্যবস্থা খ্রিস্টের প্রতীক ছিল, তাই তাকে বাদ দিলে এর কোনো মূল্য ছিল না। যখন ইহুদিরা তাকে মৃত্যুর হাতে সোপর্দ করে খ্রিস্টকে প্রত্যাখ্যানকে চূড়ান্ত করল, তখন তারা মন্দির ও তার সেবাকে অর্থবহ করে তুলেছিল, যা কিছু তাই প্রত্যাখ্যান করল। এর পবিত্রতা বিদায় নিয়েছিল, এর ধ্বংস অনিবার্য হয়ে পড়েছিল। সেই দিন থেকে বলিদানসমূহ এবং তাদের সঙ্গে সম্পর্কিত সেবা উপাসনা অর্থহীন হয়ে পড়ে। কায়েনের উৎসর্গের মতো এগুলো উদ্ধারকর্তার প্রতি বিশ্বাস প্রকাশ করত না। খ্রিস্টকে মৃত্যুদণ্ড দিয়ে ইহুদিরা কার্যত তাদের মন্দিরকেই ধ্বংস করেছিল। যখন খ্রিস্টকে ক্রুশবিদ্ধ করা হল, তখন মন্দিরের অভ্যন্তরীণ পর্দা ওপর থেকে নিচ পর্যন্ত ছিঁড়ে দু টুকরো হয়ে গেল। এটি ইঙ্গিত করছিল যে মহান চূড়ান্ত বলিদান সম্পন্ন হয়েছে এবং বলিদানের ব্যবস্থা চিরতরে শেষ হয়ে গেছে। দ্য ডিজায়ার অফ এজেস ১৬৫।
ইহুদিরা কি স্তেফানকে প্রস্তরাঘাতে হত্যা করার সময় নাকি খ্রিস্টের ক্রুশবিদ্ধতার সময় সুসমাচার প্রত্যাখ্যানের তাদের সিদ্ধান্তটি চূড়ান্তভাবে সিলমোহর করেছিল? এই আপাত বিরোধটির সম্পর্ক আছে সেই আপাত বিরোধের সঙ্গে, যেখানে পেন্তেকোষ্টে ঈশ্বরের শক্তির প্রকাশকে শীঘ্র আগত রবিবারের আইনের সঙ্গে একই বলে চিহ্নিত করা হয়।
আমরা পরবর্তী প্রবন্ধে আপাতবিরোধটির মীমাংসা করতে চাই, তবে আমি আমাদের স্মরণ করাতে চাই যে এই বিশেষ পর্যালোচনার উদ্দেশ্য নির্ভর করছে সেই সত্যের ওপর যা ভাববাদীরা চিহ্নিত করেছেন। শেষকালে ঈশ্বরের লাউদিকীয় জনগণ বিচারকে বোঝে না। বিচারের বিভিন্ন পর্যায় ও উদ্দেশ্য আমরা পর্যালোচনা করতে সময় নিয়েছি, যাতে স্পষ্ট হয় কীভাবে তদন্তমূলক এবং কার্যকরী বিচার উভয়ই শীঘ্র আসন্ন রবিবারের আইনের সঙ্গে মিলিত হয়। আমরা মাত্র যে আপাতবিরোধগুলোর কথা উত্থাপন করেছি সেগুলোর সঙ্গে সম্পর্কিত যে উন্মোচন আছে তা দেখতে হলে এসব উপাদান পর্যালোচনা করা প্রয়োজন ছিল।
আমরা পরবর্তী প্রবন্ধে এই অধ্যয়ন অব্যাহত রাখব।
রোমান ক্যাথলিকরা স্বীকার করে যে বিশ্রাম দিনে যে পরিবর্তন এসেছে তা তাদের গির্জাই করেছে, এবং এই পরিবর্তনটিকেই তারা গির্জার সর্বোচ্চ কর্তৃত্বের প্রমাণ হিসেবে তুলে ধরে। তারা ঘোষণা করে যে সপ্তাহের প্রথম দিনটিকে বিশ্রাম দিন হিসেবে মান্য করার মাধ্যমে প্রোটেস্ট্যান্টরা ঈশ্বরীয় বিষয়ে আইন প্রণয়নের তার ক্ষমতাকেই স্বীকার করছে। রোমান ক্যাথলিক গির্জা তার অভ্রান্ততার দাবিটি ত্যাগ করেনি, এবং যখন বিশ্ব ও প্রোটেস্ট্যান্ট গির্জাগুলি যিহোবার বিশ্রাম দিনকে প্রত্যাখ্যান করে, তারই নির্মিত এক কৃত্রিম বিশ্রাম দিন গ্রহণ করে, তখন তারা কার্যত এই দাবিকেই স্বীকার করে। এই পরিবর্তনের জন্য তারা কর্তৃত্বের কথা উদ্ধৃত করতে পারে, কিন্তু তাদের যুক্তির ভ্রান্তি সহজেই ধরা পড়ে। পোপপন্থী এতটাই তীক্ষ্ণ দৃষ্টিসম্পন্ন যে সে দেখে প্রোটেস্ট্যান্টরা নিজেরাই নিজেদের প্রতারিত করছে, ইচ্ছাকৃতভাবে ঘটনার সত্যের প্রতি চোখ বুজে আছে। রবিবার পালনের এই প্রথা যতই সমর্থন লাভ করে সে ততই আনন্দিত হয়, নিশ্চিত হয় যে শেষ পর্যন্ত এটি সমগ্র প্রোটেস্ট্যান্ট জগৎকে রোমের পতাকার নিচে নিয়ে আসবে। সব্বাথের পরিবর্তন রোমান গির্জার কর্তৃত্বের নিদর্শন বা চিহ্ন। যারা চতুর্থ আজ্ঞার বিধান বুঝে সত্য সব্বাথের পরিবর্তে মিথ্যা সব্বাথ পালন করতে বেছে নেন, তারা এর দ্বারা সেই কর্তৃত্বের প্রতি শ্রদ্ধা ও আনুগত্য প্রদর্শন করেন যে কর্তৃত্বই একমাত্র এটিকে আদেশ করে। পশুর চিহ্ন হল পোপীয় সব্বাথ, যা ঈশ্বরের নির্ধারিত ডিবির স্থলে বিশ্ব গ্রহণ করেছে। কিন্তু ভবিষ্যৎবাণীতে নির্দিষ্ট পশুর চিহ্ন গ্রহণের সময় এখনও আসেনি, পরীক্ষার সময় এখনও আসেনি। প্রতি গির্জাতেই সত্যিকারের খ্রিস্টান আছে। রোমান ক্যাথলিক সম্প্রদায়ও এর ব্যতিক্রম নয়। যতক্ষণ না কেউ আলো পায় এবং চতুর্থ আজ্ঞার বাধ্যবাধকতা বুঝতে পারে, ততক্ষণ কাউকেই দণ্ডিত করা হয় না। কিন্তু যখন কৃত্রিম বিশ্রাম দিন বলবৎ করার ফরমান জারি হবে এবং যখন তৃতীয় স্বর্গদূতের জোরালো আহ্বান মানুষকে পশু ও তার মূর্তির উপাসনার বিরুদ্ধে সতর্ক করবে, তখন মিথ্যা ও সত্যের মধ্যে স্পষ্ট বিভাজন ঘটবে। তখন যারা এখনও অবাধ্যতায় অটল থাকবে, তারা তাদের কপালে বা হাতে পশুর চিহ্ন গ্রহণ করবে। দ্রুতগতিতে আমরা এই সময়ের দিকে এগিয়ে যাচ্ছি, যখন প্রোটেস্ট্যান্ট গির্জাগুলি মিথ্যা ধর্মকে সমর্থন দিতে ধর্মনিরপেক্ষ ক্ষমতার সঙ্গে একত্রিত হবে, যার বিরোধিতা করার জন্য তাদের পূর্বপুরুষেরা সবচেয়ে ভয়াবহ নির্যাতন সহ্য করেছিলেন। তখন গির্জা ও রাষ্ট্রের যৌথ কর্তৃত্বে পোপীয় বিশ্রাম দিন বলবৎ করা হবে। একটি জাতীয় ধর্মত্যাগ ঘটবে যার শেষ হবে শুধু জাতীয় ধ্বংসে। বাইবেল ট্রেনিং স্কুল, 2 ফেব্রুয়ারি 1913।